বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 16 আগস্ট, 1 ভাদ্র এবং ফার্সি 25 মোরদাদ। রেডিও তেহরানের শান্ত অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে আমেরিকার উপর আফগান সরকারের আস্থা রাখার পরিণতি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে পাবজি ও ফ্রি ফায়ারের মতো আসক্তিকর অনলাইন গেমস বন্ধে হাইকোর্টের নির্দেশ সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে শোকাবহ মহরম উপলক্ষে নিয়মিত পরিবেশনা কারবালার শাশ্বত বিপ্লব। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। তালেবানের নিয়ন্ত্রণে আফগান প্রেসিডেন্টের প্রাসাদ, কাবুলে রাত্রিকালীন কারফিউ জারি। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখবে ইরান, সুসম্পর্ক চায় চীন ও পাকিস্তান। পাবজি ও ফ্রি ফায়ারের মতো আসক্তিকর গেম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। এবং আফগানিস্তানে আটকে পড়েছে 200-এরও বেশি ভারতীয় নাগরিক, দিল্লিকে তালেবানের হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। আফগানিস্তানের রাজধানী কাবুলের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে তালেবান। অনেকটা বিনা রক্তপাতেই তারা রোববার রাতে প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশ করেছে। কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরায় রোববার রাতে সরাসরি প্রচারিত ভিডিওতে দেখা গেছে, কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদের অভ্যন্তরে দরবার হলে সশস্ত্র তালেবান সদস্যরা টহল দিচ্ছে। এর আগে বিকেলেই পদত্যাগ করে দেশত্যাগ করেন প্রেসিডেন্ট আশরাফ গনি। ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেকে সঙ্গে নিয়ে তিনি তাজিকিস্তানে পৌঁছে দাবি করেন রক্তপাত এড়াতে তিনি এ পদক্ষেপ নিয়েছেন। এর আগে তালেবান এক বিবৃতিতে ঘোষণা করে তারা জোর করে কাবুলে প্রবেশ করতে চায় না। কিন্তু এর কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে গেলে তালেবান সদস্যদের কাবুলে প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের দপ্তর থেকে বলা হয়েছে, বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ এড়িয়ে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে। হামিদ কারজাই, আবদুল্লাহ আবদুল্লাহ ও গুলবুদ্দিন হেকমতিয়ারকে নিয়ে এই পরিষদ গঠিত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন তার দেশ আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রাখবে। নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন জারিফ। তিনি বলেন, দখলদারিত্বের মতোই সহিংসতা ও যুদ্ধের মাধ্যমে কখনও আফগান সংকটের সমাধান করা যায়নি এবং ভবিষ্যতেও যাবে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আফগানিস্তানে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের জন্য সমন্বয় পরিষদ গঠন করেছেন, তারা সত্যিকার অর্থে সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে তেহরান আশা করছে। গতকাল তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার পর দেশত্যাগ করেন প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি তাজিকিস্তানে পৌঁছে বলেন, রক্তপাত এড়াতে তাকে এ পদক্ষেপ নিতে হয়েছে। চীন বলেছে, তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের সঙ্গে গভীর বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করতে প্রস্তুত রয়েছে বেইজিং। আজ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন। আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক গভীর করার সুযোগকে চীন স্বাগত জানায় বলেও তিনি উল্লেখ করেন। চুন ইং বলেন, ভূকৌশলগত গুরুত্বের কারণে কয়েক প্রজন্ম ধরে আফগানিস্তানকে কব্জা করার বিষয়ে বড় বড় শক্তিগুলো লালায়িত ছিল। তিনি জানান, তালেবান বারবার চীনের সঙ্গে সম্পর্ক তৈরির আশা ব্যক্ত করে এসেছে, পাশাপাশি তারা আফগানিস্তানের পুনর্গঠন ও উন্নয়নে চীনের অংশগ্রহণ প্রত্যাশা করে। চীনা মুখপাত্র আরও বলেন, এগুলোকে আমরা স্বাগত জানাই। নিজেদের ভাগ্য স্বাধীনভাবে বেছে নেওয়ার যে অধিকার আফগানদের রয়েছে তাকে সম্মান করে চীন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এবং অংশগ্রহণমূলক ইসলামী সরকার গঠনের যে প্রতিশ্রুতি তালেবান দিয়েছে তারা তা রক্ষা করবে বলেও তিনি আশা করেন। আফগান ও বিদেশি নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান চুন ইং। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি আফগানিস্তানে ক্ষমতার পালাবদলকে ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করে বলেছেন, দেশটির সংকট সমাধানে রাজনৈতিক নেতাদের এই সুযোগ কাজে লাগাতে হবে। আফগানিস্তানের একটি প্রতিনিধি দলের সঙ্গে আজ বৈঠকের পর পাক পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে একথা বলা হয়েছে। আফগানিস্তান থেকে প্রতিনিধি দলটি পাকিস্তান পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কুরেশি তাদেরকে স্বাগত জানান। গতকাল তালেবান রাজধানী কাবুল দখল করার পর প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং সেখানে অনেকটা বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা বিরাজ করছে। এ প্রেক্ষাপটে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করি আফগানিস্তানের সমস্ত নেতা দেশটির বৃহত্তর স্বার্থে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করবেন। আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার জন্য পাকিস্তান গঠনমূলক ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন। কুরেশি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে শান্তিপূর্ণ, ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক, টেকসই ও উন্নত আফগানিস্তান প্রতিষ্ঠা করা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, আফগানিস্তানের রাজধানী কাবুলের ইরান দূতাবাস ছাড়া দেশটিতে ইরানের বাকি সব কূটনৈতিক মিশন বন্ধ করে দেয়া হয়েছে। তিনি রোববার তেহরানের সাংবাদিকদের বলেন, কাবুল দূতাবাসের পাশাপাশি মাজার শরীফ, জালালাবাদ, কান্দাহার ও হেরাতে ইরানের কনসুলেট রয়েছে। এর মধ্যে মাজার শরীফ, জালালাবাদ ও কান্দাহার শহরের কনসুলেটের কার্যক্রম কয়েকদিন আগেই বন্ধ করে দেয়া হয়েছে। এসব কনসুলেটে বর্তমানে নিরাপত্তারক্ষী ও স্থানীয় কিছু কর্মী ছাড়া আর কারো উপস্থিতি নেই। হেরাতের ইরানি কনসুলেটের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সাইদ খাতিবজাদে বলেন, কনসুলেটের ইরানি কূটনীতিকরা সম্পূর্ণ নিরাপদে আছেন এবং তাদের ইরানে যাতায়াতের নিশ্চয়তা প্রদান করা হয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসব কূটনীতিককে কনসুলেটের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। অনলাইন প্ল্যাটফর্মে পাবজি ও ফ্রি ফায়ারের মতো আসক্তিকর গেম 3 মাসের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
অনলাইন প্ল্যাটফর্মে পাবজি ও ফ্রি ফায়ারের মতো আসক্তিকর গেম 3 মাসের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ আজ সোমবার রুলসহ এই আদেশ দেন। এই রুলে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব ও পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ ব্যাংক সহ বিবাদীদের 10 দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ওইসব অনলাইন গেম ও অ্যাপের ক্ষতিকর দিক তুলে ধরে তা বন্ধের পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে গত 19 জুন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আইডি নোটিশ পাঠানো হয়। নোটিশের জবাব না পেয়ে গত 24 জুন আদালতে এই রিটটি দায়ের করা হয়। রিট আবেদনে বলা হয়, পাবজি ও ফ্রি ফায়ারের মতো গেমে দেশের যুব সমাজ ও শিশু কিশোররা আসক্ত হয়ে পড়েছে, ফলে সামাজিক মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি বিনষ্ট হচ্ছে। অন্যদিকে টিকটক ও লাইকির মতো অ্যাপ ব্যবহার করে দেশের শিশু কিশোর ও যুব সমাজ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, জড়িয়ে পড়ছে অপরাধে, দেশের কিশোর গ্যাগের সংস্কৃতি তৈরি হচ্ছে।
আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম সান্ধ্য বিশ্ব সংবাদে। আফগানিস্তানে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি শপথ না নেওয়া পর্যন্ত ঢাকা দেশটিকে স্বাগত জানাতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি ঢাকার এ অবস্থানের কথা জানান। তিনি বলেন, স্থিতিশীল যে কোনো পক্ষের সঙ্গে কাজ করবে ঢাকা। প্রতিমন্ত্রী বলেন, আমরা বলব এটা স্টিল প্রিম্যাচিউর, যতক্ষণ পর্যন্ত একজন রাষ্ট্রপতি শপথ না নিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত একজন রাজা পার্লামেন্টারি না আসবেন, অর্থাৎ তাদের সংবিধান অনুযায়ী 4 বা 5 বছরের সরকারের ম্যান্ডেট নিয়ে কেউ না আসা পর্যন্ত আমরা তাদেরকে স্বাগত জানাতে পারি না, এটা ঠিকও হবে না। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনবেন সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মী এবং তাদের নিরাপত্তার জন্য মোতায়েন আধাসামরিক বাহিনী জওয়ানসহ 200-এর বেশি ভারতীয় নাগরিক আফগানিস্তানে আটকে পড়েছেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
আফগানিস্তানে তালেবানদের নিয়ন্ত্রণের মধ্যে অনেক ভারতীয় সেখানে আটকা পড়েছে। আজ সোমবার বেসরকারি টেলিভিশন চ্যানেল NDTV হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মী এবং তাদের নিরাপত্তার জন্য মোতায়েন আধাসামরিক বাহিনীর জওয়ানসহ 200-এর বেশি ভারতীয় বর্তমানে কাবুলে আটকা পড়েছে। NDTV জানিয়েছে, একটি ভারতীয় বিমান বর্তমানে কাবুল বিমানবন্দরে দাঁড়িয়ে আছে। তালেবানরা শহরে কার্ফিউ জারি করায় ভারতীয় মিশন প্রাঙ্গণ থেকে কর্মীদের কীভাবে বিমানবন্দরে আনা যায় সেটাই এখন বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ি।
তালেবানদের যে শাসন অধিকার আমরা দেখেছি তার পরিপ্রেক্ষিতে ভারতের পক্ষে সেটা কখনোই সুখকর ছিল না। দ্বিতীয়ত, আফগান সরকারের হাতে, এবং একদিন মাথায় রাখতে হবে, তালেবানরা কিন্তু নন স্টেট অ্যাক্টর, তাদের হাতে এরকম অস্ত্র কিভাবে এসেছে, তারা কিভাবে দখলদারি চালাচ্ছে, কিভাবে আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান পালিয়ে যাচ্ছে, এই সামগ্রিক বিষয়টা কিন্তু আগামী দিনে একটা যে টেরারাইজড জোন হিসেবে আমরা আগে পরিচিত ছিল তালিবানদের সময় সেটাই কিন্তু পুনর্বহাল হতে চলেছে।
আফগানিস্তানের চলমান পরিস্থিতির মধ্যে কাবুলের আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে কাবুল বিমানবন্দর থেকে কোনো ফ্লাইট চলাচল করতে পারবে না। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তানের উন্নয়ন কাজে সহযোগিতা ও মানবিক ত্রাণ পরিচালনা করায় ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তালেবান। একই সঙ্গে দেশটিতে সামরিক তৎপরতা চালানোর ব্যাপারে নয়াদিল্লিকে হুঁশিয়ার করে দিয়েছে তারা। তালেবান মুখপাত্র সোহেল শাহিন এক সাক্ষাৎকারে বলেছেন, আফগানিস্তানে ভারতীয় সেনা উপস্থিতির পরিণতি ভালো হবে না। ভারতীয়রা আফগানিস্তানে অন্যান্য দেশের সামরিক উপস্থিতির পরিণতি সচক্ষে দেখেছেন, তবে তিনি কোন আফগানিস্তানে সম্ভাব্য ভারতীয় সেনা উপস্থিতির কথা বললেন তা স্পষ্ট নয়। মাফ করবেন, তিনি কেন আফগানিস্তানে সম্ভাব্য ভারতীয় সেনা উপস্থিতির কথা বললেন তা স্পষ্ট নয়। একই সঙ্গে শাহিন বলেন, আফগানিস্তানের অবকাঠামো নির্মাণ, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন পুনর্গঠন ও জনকল্যাণে ভারত যেসব কাজ করেছে সেজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। গত দুই দশকে আফগানিস্তানের অবকাঠামো নির্মাণ কাজে কয়েকশো কোটি ডলার খরচ করেছে ভারত। প্রতিবেশী আফগান সীমান্তে তালেবানের সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়নি। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংঘর্ষের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। সূত্রটি বলছে, প্রতিবেশী আফগান সীমান্তে কোনো সমস্যা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র গতকাল বলেছে, ইসলাম কালা সীমান্তে তালেবান ও ইরানি সীমান্তরক্ষীদের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে একজন তালেবান সদস্য ভুল করে ইরান সীমান্তে ঢুকে পড়ে এবং তাকে ইরানের সীমান্ত আইন জানিয়ে তাকে ফেরত দেওয়া হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানের সদ্য পদত্যাগী প্রেসিডেন্ট আশরাফ গনি আমেরিকার উপর পূর্ণ আস্থা রেখে মার্কিন কর্মকর্তাদের বহু অবৈধ নির্দেশনা বাস্তবায়ন করে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত তালেবানের মতো শত্রুর মুখে আশরাফ গনি সরকারকে একা ফেলে চলে যায় যুক্তরাষ্ট্রে। আমেরিকার উপর আফগান সরকারের আস্থা রাখার পরিণতি সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান।
আফগানিস্তানের তালেবান গোষ্ঠী আবারও প্রমাণ করেছে আফগান রাজনীতিবিদদের মার্কিন কর্মকর্তাদের উপর আস্থা রাখা ছিল ভুল পদক্ষেপ। অবশ্য এর আগেও এই অঞ্চলের রাজনীতিবিদরা, যারা যুক্তরাষ্ট্রকে তাদের মিত্র বলে মনে করতেন, তারাও এখন স্বীকার করছেন যে ওয়াশিংটনের উপর আস্থা রাখা ভুল ছিল। জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল সাকাশুইলি 2003 সালে মার্কিন সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু ক্ষমতায় এসে তিনি কার্যত দক্ষিণ ককেশীয় অঞ্চলের বিষয়ে, বিশেষ করে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন ষড়যন্ত্র ও পরিকল্পনা বাস্তবায়নের হাতিয়ারে পরিণত হয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত হওয়া সত্ত্বেও তিনি 2014 সালে ক্ষমতাচ্যুত হন। বর্তমানে তিনি প্রায়ই রাশিয়ার বিরুদ্ধে জর্জিয়া ও ইউক্রেনের প্রতি মার্কিন কুপরামর্শের নানা দিক সম্পর্কে কথা বলেন এবং বিভিন্ন তথ্য ফাঁস করেন। আফগানিস্তানেও বিগত বছরগুলোতে আশরাফ গনি সরকার যুক্তরাষ্ট্রের উপর পূর্ণ আস্থা রেখে মার্কিন কর্মকর্তাদের বহু নির্দেশনা পালন করে গেছেন। আফগানিস্তানের ব্যাপারে তিনি মার্কিন নীতি বাস্তবায়ন করায় দেশটির জনগণের উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়। এমনকি প্রতিবেশী সরকারগুলোর উপরও চাপ সৃষ্টি করে তিনি মার্কিন পরামর্শ বাস্তবায়ন করেন। কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের আফগান নীতি ব্যর্থ হয় এবং সেদেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে ওয়াশিংটন বাধ্য হয়। তালেবানের মতো শত্রুর মুখে আশরাফ গনি সরকারকে একা ফেলে চলে যায় যুক্তরাষ্ট্র। পর্যবেক্ষকরা বলছেন, আশরাফ গনি সরকার যুক্তরাষ্ট্রের উপর আস্থা রাখার পরিণতিতে তালেবানের মোকাবেলায় ব্যর্থ হয়েছে এবং শেষ পর্যন্ত তালেবান পুরো আফগানিস্তান নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আশরাফ গনি সরকারের মিত্র হিসেবে যুক্তরাষ্ট্র এখন সেই সব দেশের কাতারে সামিল হয়েছে যারা আফগানিস্তানের আগামী সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য লাইনে আছে। এদিকে আশরাফ গনি সরকারের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বিশ্বাসঘাতকতার কারণে পশ্চিম এশিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিত্ব কঠোর নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান সূচিতে ঢাকার প্রতিবেদনের বিষয়টি ভুল পড়ার জন্য দুঃখিত। এবারে আজকে ঢাকার প্রতিবেদনের দিকে দৃষ্টি দেব। বিশ্ব সংবাদে আপনারা যেমনটি শুনেছেন, আফগানিস্তানের সামগ্রিক পরিস্থিতির অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। স্থিতিশীল যে কোনো পক্ষের সঙ্গে কাজ করবে ঢাকা। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
আফগানিস্তানের রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের প্রেক্ষাপটে বিকাশমান পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গেই পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। আফগানিস্তানে তালেবানদের ক্ষমতায় ফিরে আসার প্রভাব এই অঞ্চলে এবং এর বাইরেও যেতে পারে বলে মনে করছে বাংলাদেশ। তবে বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের এ মনোভাব ব্যক্ত করে বলা হয়েছে, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে আফগানিস্তানের পুনর্নির্মাণ এবং ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করার দায়িত্ব দেশটির জনগণের নিজেদের। তালেবান সরকারের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে কিনা এমন প্রশ্নের জবাবে আজ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, তালেবান সরকার যদি হয় কিংবা হয়েছে এবং সেটা জনগণের সরকার হলে আমাদের দরজা অবশ্যই খোলা থাকবে। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা জনতার সরকারে বিশ্বাস করি, জনগণ যাকে পছন্দ করে আমরা সেই সরকারে বিশ্বাস করি, আমরা গণতান্ত্রিক সরকারে বিশ্বাসী। তিনি আরও বলেছেন, আমরা বিশ্বাস করি সেই সরকারে যাদের দ্বারা দেশের উন্নয়ন সম্ভব, তাদের সঙ্গেই আমাদের বন্ধুত্ব চাই, আর সেই সরকার আমাদের কাছে সাহায্য চাইলে সাহায্য করা হবে। এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেছেন, আফগানিস্তানের ধর্মীয় গোষ্ঠী ক্ষমতায় এলেও বাংলাদেশে তালেবানদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কেউ তেমন কোনো জঙ্গি তৎপরতা চালাতে পারবে না, কারণ এ ধরনের উগ্রবাদ দমনে বাংলাদেশের সক্ষমতা রয়েছে।
তো সেই বিষয়ে আমরা অবশ্যই আত্মবিশ্বাসী যে এইরকম প্রভাব বাংলাদেশে পড়বে না। তবে একেবারেই যে পড়বে না সেটা উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলি সজাগ আছেন এবং আমরা ইন কোঅর্ডিনেশন এবং দিস এজেন্সিজ আমরা কাজ করছি। সামনের দিনে যখনই আমরা বুঝব একটা স্টেবল গভর্নমেন্ট এসছে, বাংলাদেশ তার সাহায্যের হাত বাড়িয়ে দেবে।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানদের আহ্বানে সাড়া দিয়ে যারা হিজরত করতে দেশ ছেড়েছেন তাদের বিষয়ে সতর্ক রয়েছে দেশের গোয়েন্দারা। আফগানিস্তান ফেরতরা যদি বাংলাদেশে ঢোকার চেষ্টা করে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ডিএমপি কমিশনার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তালেবানরা রাষ্ট্রীয় ক্ষমতা নেবার পরই ঘোষণা করবে তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। তালেবানরা আরও বলবে, আমেরিকাকে যুদ্ধে পরাজিত করে আফগানিস্তানকে স্বাধীন করেছি। এর প্রেক্ষাপটে যুবকদের ভেতরে যারা জিহাদ করতে চায় তাদের মধ্যে উৎসাহ তৈরি হবে। এই ঢেউ আমাদের উপমহাদেশ সহ সব দেশেই লাগবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে শোকাবহ মহরম উপলক্ষে নিয়মিত পরিবেশনা। শোকাবহ মহররম,
শ্রোতা ভাই বোনেরা, শোকাবহ মহরম উপলক্ষে কারবালার শাশ্বত বিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার সপ্তম পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক আর সমবেদনা। ধারাবাহিক এই আলোচনার আজকের এই পর্ব পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
Thank you.
কারবালা বিপ্লবের ঘটনা প্রবাহ, শিক্ষা ও তাৎপর্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারী অনেকেই বলেন যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের আহলে বাইতের অনুসারী হওয়ার দাবিদার কুফাবাসীদের বিশ্বাসঘাতকতা ও অসহযোগিতার কারণেই কারবালার শোকাবহ ট্র্যাজেডি ঘটেছিল এবং কুফার হজরত আলীর শিয়া বা আলীর সমর্থক গোষ্ঠীর অনেকেই ইমাম হুসাইনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় ও অনেকে সময় মতো এই মহান ইমামের সহযোগিতায় এগিয়ে না আসায় ওই মর্মান্তিক বিয়োগান্ত ঘটনা ঘটেছিল। এভাবে কেউ কেউ কারবালায় নবী পরিবারের উপর হত্যাযজ্ঞ ও পাশবিকতার জন্য কেবল একটি বিশেষ সম্প্রদায়কেই দায়ী করেন বা দোষ দেন। তারা আরো বলেন, ওই সব অপরাধ বোধের কারণেই তারা পরবর্তীকালে আশুরার ঘটনা উপলক্ষে তীব্র শোক প্রকাশ বা মাতম করে থাকেন। বিভ্রান্তি সৃষ্টিকারী এই সব ব্যক্তি কুফার শিয়া মুসলমানদের বাইরে অন্য মুসলমানদের মধ্যে যে কোনো দোষ দেখতে পান না তা একদিকে যেমন অনিরপেক্ষ ও অযৌক্তিক মতামতের প্রকাশ, তেমনি তা কারবালার মহাবিপ্লবের শিক্ষা সংরক্ষণেরও পরিপন্থী। এই শ্রেণীর বিভ্রান্ত ব্যক্তিদের অনেকে তো খোদ ইমাম হোসাইনকেই দোষ দিয়ে বলেন, তিনি কেন বিখ্যাত সাহাবিদের মতামত বা সতর্কবাণী উপেক্ষা করে কুফার দিকে রওনা হয়েছিলেন? সাহাবারা সবাই তো আর ভুল করেননি নিশ্চয়ই।
শেষোক্ত এই মতামত অযৌক্তিক এই কারণে যে মহান আল্লাহ পবিত্র কোরআনে সাহাবিদেরকে ত্রুটিমুক্ত ও পাপ মুক্ত থাকার গ্যারান্টি দেননি, কিন্তু মহানবীর আহলে বাইত যে ভুল ত্রুটি ও পাপের ঊর্ধ্বে থাকবেন তার গ্যারান্টি দিয়েছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে। আর বেশিরভাগ মানুষ যেদিকে থাকবেন সেদিকেই যে সত্য থাকবে তার গ্যারান্টিও কোরআনে দেয়া হয়নি, বরং পবিত্র কোরআনে বলা হয়েছে বেশিরভাগ মানুষই অকৃতজ্ঞ ও তারা চিন্তাশীল বা দূরদর্শী নয়। এটা ঠিক যে ইমাম হোসেনের অনেক শুভাকাঙ্ক্ষী ও তার অতি ঘনিষ্ঠ কেউ কেউ কুফাবাসীদের দোদুল্যমান চরিত্রের আলোকে সেখানে না যেতে ইমামকে পরামর্শ দিয়েছিলেন, কিন্তু ইমাম যে কেবল কুফাবাসীদের দাওয়াত বা বাহ্যিক সমর্থনের উপর ভরসা করেই কুফার দিকে রওনা দিয়েছিলেন তা নয়, কারণ তার জন্য মদিনা ও শান্তির শহর মক্কাও নিরাপদ ছিল না। হজের সময় ইয়াজিদের গুপ্ত ঘাতকরা ইমাম হোসেনকে গোপনে হত্যার চেষ্টা করবেন এটা জেনেই তিনি হজের কাজ শেষ না করেই বা হজে যুক্ত না হয়েই কুফার দিকে রওনা দেন, যদিও তিনি নিশ্চিত ছিলেন যে কুফাও তার জন্য নিরাপদ নয়। পবিত্র মক্কা ও মদিনায় অশান্তি সৃষ্টি হোক বা তিনি সেখানে গুপ্ত ঘাতকদের হাতে নিহত হবেন এটা ইমামের প্রত্যাশা বা ইচ্ছা ছিল না, কারণ তাতে কারবালার বিপ্লবের মতো আবেদনমূলক কিছু থাকত না। ইমামের নিহত হওয়াকে তখন দুর্ঘটনা বলে প্রচার করত ক্ষমতাসীন ইয়াজিদি গোষ্ঠী।
আসলে মহান আল্লাহ ইমাম হোসাইনকে ইসলামকে টিকে রাখার স্বার্থেই শহীদ হতে দেখতে চেয়েছিলেন, আর এটা মদিনায় তিনি নানাজির কবর জিয়ারতের সময় স্বপ্নযোগে নানার কাছ থেকেই জানতে পারেন। আর তিনি যদি কুফার দিকেও না যেতেন তাহলে কুফাবাসী সহ অন্যরা তখন বলতো কুফাবাসীরা ইয়াজিদি জুলুমের বিরুদ্ধে বিপ্লব ও আন্দোলনের দাওয়াত দেওয়া সত্ত্বেও ইমাম হোসাইন জীবন ও পরিবার পরিজনের মায়ায় সংগ্রামের পথ থেকে দূরে থেকেছেন এবং ইতিহাসও তাঁকে তখন ভীরু বা কাপুরুষ বলে সমালোচনা করত। আর কারবালার ঘটনার জন্য শোক প্রকাশের নির্দেশ দিয়ে গেছেন স্বয়ং ইমাম হোসাইন আল ইসলাম। ইমামের বোন হজরত জাইনাব ও পুত্র জাইনুল আবেদিনই তা বাস্তবায়ন শুরু করেন, যাতে কারবালার ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দিতে না পারে ইয়াজিদের খোদাদ্রোহী প্রশাসন এবং জনগণ সত্যকে জেনে ইমামের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে শাহাদতের সংস্কৃতির প্রতি আগ্রহী হয়ে ওঠে। যুগে যুগে নবী রাসূলরাও যখন ইমাম হোসাইনের জন্য কেঁদেছেন তখন এই শোককে শক্তিতে পরিণত করার সংস্কৃতি যেন মহান আল্লাহরই কাম্য তাতে কোনো সন্দেহ নেই। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াজিদকে আগাম অভিশাপ দিয়ে গেছেন, এবং কিয়ামতের দিন তাকে সাফাত করবেন না বলে নির্ভরযোগ্য ইসলামী বর্ণনা রয়েছে। আর ওই বর্ণনা থেকে বোঝা যায় ইমামের হত্যার জন্য ইয়াজিদ ও তার দলবলি দোষী।
বিন আবদুল্লাহ আল আনসারি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মহানবীকে শিশু ইমাম হুসাইনের পায়ে চুম্বন করতে দেখলাম। এ সময় তিনি বলেছিলেন, হে হুসাইন, তোমার হত্যাকারীর উপর অভিশাপ বর্ষিত হোক। জাবির বলেন, আমি একথা শুনে বললাম, হে রাসূলুল্লাহ, কে হুসাইনকে হত্যা করবে? মহানবী বললেন, আমার উম্মতের মধ্যে থেকে আমার বংশধরদের প্রতি শত্রুতা পোষণকারী এমন এক ব্যক্তি হবে আমার হুসাইনের হত্যাকারী। আমি কিয়ামত দিবসে তার জন্য সাফায়াত করব না। হযরত মায়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজিদের অমঙ্গল হোক, যে মাটিতে ইমাম হুসাইন নিহত হবে সে মাটির কিছু অংশ আমার কাছে আনা হয়েছিল। আসলে ইসলামের শত্রুরা ও ভোগবাদী তাগুতি শক্তি চায় না যে মুসলমানরা কারবালা বিপ্লবের শিক্ষা থেকে উচ্চারিত শহীদী চেতনার বিকাশ ঘটুক, যাতে তাদের রাজত্ব ও শোষণ টিকে থাকে। আর এ কারণেই তারা ইমাম হুসাইনের ও তার সঙ্গীদের শাহাদাতের ঘটনার জন্য শোক প্রকাশের বিরোধী।
উল্লেখ্য, বিখ্যাত ব্যক্তিদের মধ্যে যারা ইমাম হুসাইনকে কুফায় যেতে নিষেধ করেছিলেন, স্রেফ ব্যক্তিগত ভালোবাসার কারণে তারা ইমামের আন্দোলনের অত্যন্ত উচ্চমানের অতি মহান লক্ষ্য সম্পর্কে সচেতন ছিলেন না। এইসব ব্যক্তির মধ্যে ইমামের একজন সৎ ভাইও ছিলেন। অন্যদিকে আবদুল্লাহ ইবনে জুবায়ের এ বিষয়ে ইমামকে কিছুই বলেননি। মনে করা হয় তিনি চাইতেন যে ইমাম নিহত হোক এবং এরপর কখনো ইয়াজিদের পতন ঘটলে তিনি নিজেই মুসলমানদের খলিফা হওয়ার চেষ্টা করবেন। আর এ কারণে তিনি ইয়াজিদের সহযোগী ও কারবালার খুনিদের হত্যার মহানায়ক মুক্তারের নেতৃত্বাধীন আন্দোলনের বিরুদ্ধে একটি নিজস্ব ধারার রাজনৈতিক গ্রুপ গড়ে তুলেছিলেন। তো শ্রোতা ভাই বোনেরা, কারবালার শাসত্ব মহাবিপ্লব সম্পর্কিত আজকের এই আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে।
কথাবার্তা শ্রোতা বন্ধুরা, 16 আগস্ট সোমবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম, আফগান ছাড়তে বাধা না দিতে যুক্তরাষ্ট্র সহ 65 দেশের বিবৃতি, দৈনিক প্রথম আলো। দেশে সিনোফার্মের টিকা উৎপাদনে চুক্তি সই, দৈনিক মানবজমিন। নতুন ভিডিও বার্তায় জাতিকে যে প্রতিশ্রুতি দিলেন তালেবান নেতারা, দৈনিক যুগান্তর। টিকটক, পাবজি, ফ্রি ফায়ার, লাইকি বন্ধের নির্দেশ হাইকোর্টের, দৈনিক ইত্তেফাক। টিকা আনার পেছনে সরকারের কোনো ভূমিকা নেই বলেছেন রিজভী, দৈনিক কালের কণ্ঠ। কাবুল দখলের পর ভারতের উদ্দেশ্যে যা বলল তালেবান, বাংলাদেশ প্রতিদিন। এবারে কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। উড়ানপথ বন্ধ করে দিল কাবুল, ভারতীয় নাগরিকদের ফেরানো হবে কিভাবে, চিন্তায় দিল্লি, দৈনিক আনন্দবাজার পত্রিকা। 30 বছরের সম্পর্ক শেষ, সোনিয়া গান্ধীকে চিঠি লিখে কংগ্রেস ছাড়লেন সুস্মিতা দেব, দৈনিক সংবাদ প্রতিদিন। এবং দুটো ঢিল মারতেই বিপ্লব শেষ, ত্রিপুরায় খেলা শুরু হয়ে গিয়েছে তৃণমূলকে খোঁচা দিলীপের, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। আফগান ছাড়তে বাধা না দিতে যুক্তরাষ্ট্র সহ 65 দেশের বিবৃতি, দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, কাবুলের পতনের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করল তালেবান। এমন পরিস্থিতিতে যারা আফগানিস্তান ছেড়ে যেতে চান তাদের বাধা না দিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে 65টি দেশ। দেশ থেকে ইচ্ছুক ব্যক্তিরা কোনো হয়রানির শিকার হলে এর দায় তালেবানকেই নিতে হবে বলে জানিয়েছে এসব দেশ। খবর এএফপি ও রাইটার্সের। স্থানীয় সময় গতকাল রোববার 65 দেশের পক্ষ থেকে স্বাক্ষরিত একটি বিবৃতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
টিকটক, পাবজি, ফ্রি ফায়ার, লাইকি বন্ধের নির্দেশ হাইকোর্টের, এই শিরোনামের খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম ও লাইকি সহ এ ধরনের অনলাইন ভিত্তিক ক্ষতিকর সব ধরনের অ্যাপস অপসারণ এবং লিঙ্ক অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম তথা লাইকির মতো সব ধরনের অনলাইন গেম এবং অ্যাপস বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আদেশের বিষয়টিকে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। সোমবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।
টিকা আনার পেছনে সরকারের কোনো ভূমিকা নেই রিজভির। দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, 1975 সালের 15 আগস্ট যা ঘটেছিল তা অত্যন্ত নিন্দনীয়। এর এত তদন্ত হয়েছে, বিচার হয়েছে, কিন্তু এখনও সেই ঘটনা নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সামনে আনা হচ্ছে অত্যন্ত ষড়যন্ত্র ও চক্রান্তমূলকভাবে। আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত করোনা হেল্প সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, টিকা নিয়ে সরকারের মন্ত্রীরা গলাবাজি করছে। এই যে টিকা আনা হয়েছে তার পেছনে কিন্তু সরকারের কোনো ভূমিকা নেই। বাংলাদেশি আমেরিকান কয়েকজন চিকিৎসক বাইডেন প্রশাসনে কর্মরত আছেন। তারা লবিং করে বাংলাদেশকে কোভ্যাক্সের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। সেই টিকায় এখন দেওয়া হচ্ছে গণটিকা দেওয়া হচ্ছে, এখানে সরকারের কোনো ভূমিকা নেই।
নতুন ভিডিও বার্তায় জাতিকে যে প্রতিশ্রুতি দিলেন তালেবান নেতারা, এটি দৈনিক যুগান্তরের একটি খবরের শিরোনাম। খবরটিতে লেখা হয়েছে, রাজধানী কাবুলে তালেবান দখলদারিত্ব প্রতিষ্ঠা করার পর সেখানকার সাধারণ মানুষের মনে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। অনেকে দেশ ছেড়ে পালাতে শুরু করেছেন। বিদেশি দূতাবাস কর্মী ও আফগানিস্তানের বেসামরিক লোকজনকে ভীত সন্ত্রস্ত হয়ে বিমানবন্দরে ভিড় করতে দেখা গেছে। এর মধ্যেই জাতির উদ্দেশ্যে দেওয়া নতুন ভিডিও বার্তায় তালেবান নেতারা আফগানিস্তানের মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। কাবুল দখল ও বিজয় ঘোষণার একদিন পর তালেবানের পক্ষ থেকে নতুন এই ভিডিও বার্তা প্রচার করা হলো।
কাবুল দখলের পর ভারতের উদ্দেশ্যে যা বলল তালেবান। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, সৈন্য পাঠালে ফল ভালো হবে না বলে ভারতের প্রতি আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল তালেবান। এবার সরাসরি ভারতকে অবস্থান পাল্টানোর পরামর্শ দিলেন তালেবান মুখপাত্র শাহিন সোহেল। পূর্বতন আশরাফ গনি সরকারের সঙ্গে যে সখ্য ছিল তালেবান সঙ্গে তেমন সুসম্পর্ক বজায় রাখলে ভারত এবং আফগানিস্তান দুই দেশের পক্ষে তা মঙ্গলজনক বলে জানিয়ে দিলেন তিনি। রোববার কাবুল দখলের পর তালেবানের নেতৃত্বে আফগানিস্তানে পূর্ণ সময়ের সরকার গঠন এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এই তালেবান সরকারের সঙ্গে আগামী দিনে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণ কী হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু তালেবানের দাবি, ভারত চাইলে আগের মতোই দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব।
দৈনিক মানবজমিন এক খবরে লিখেছে, দেশে চীনের সিনোফার্মের করোনা ভাইরাসের টিকা উৎপাদনের জন্য ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে এ চুক্তি সই হয়। এতে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক, চীনের রাষ্ট্রদূত লি জিবিং ও ইনসেপ্টা ভ্যাকসিন ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির স্বাক্ষর করেন। চুক্তি সই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চুক্তি সই শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, চুক্তি অনুযায়ী প্রতি মাসে 4 কোটি ডোজ টিকা উৎপাদন করতে পারবে ইনসেপ্টা। চীন থেকে বাল্ক উপাদান এনে এখানে ফিনিশ টিকা প্রস্তুত করা হবে। টিকা উৎপাদন শুরু হতে 3 মাস সময় লাগবে বলে তিনি জানান।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। উড়ান পথ বন্ধ করে দিল কাবুল। ভারতীয় নাগরিকদের ফেরানো হবে কিভাবে চিন্তায় দিল্লি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে কাবুলের উড়ান পথ, যার জেরে আফগানিস্তানের রাজধানী শহরে আটকে থাকা ভারতীয়দের কিভাবে দেশে ফিরিয়ে আনা হবে তা নিয়ে এবার উদ্বিগ্ন দিল্লি। কাবুলের উড়ান পথ বন্ধ হওয়ায় আপাতত হামিদ কারজাই বিমানবন্দরে কোনো বিমানই অবতরণ করতে পারবে না, ছাড়বে না কোনো বিমানও। এয়ার ইন্ডিয়ার এক সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দুপুর 12:30 নাগাদ একটি বিমান কাবুলের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, সেটি আপাতত বাতিল করা হচ্ছে। কাবুল বিমানবন্দর কর্তৃপক্ষের তরফেও সংবাদ সংস্থাকে জানানো হয়েছে বিমানবন্দরে প্রচুর মানুষের ভিড় জমেছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই উড়ান পথ আপাতত বন্ধ করা হয়েছে।
দুটো ঢিল মারতেই বিপ্লব শেষ, এই শিরোনামের খবরে দৈনিক আজকাল লিখেছে ত্রিপুরায় গতকালও আক্রান্ত হয়েছেন তৃণমূল সাংসদ দোলা সেন ও অপরূপা পোদ্দার। রোববার আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে গর্জে উঠেছে তৃণমূল, আর ত্রিপুরায় তৃণমূলের আক্রান্ত হওয়ার ঘটনাকে নিয়ে কটাক্ষ করলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ঘোষের কথায় দুটো ঢিল মারতেই দেখা যাচ্ছে ত্রিপুরায় তৃণমূলের বিপ্লব শেষ হয়ে গেল, খুব কান্নাকাটি করছে ওরা, বাচ্চা কাচ্চা ছেলেদের নিয়ে ত্রিপুরায় গিয়েছে, বাচ্চা ছেলেদের কেন নিয়ে যায়, কান্নাকাটি করছে, কেউ কেউ বলছে সুইসাইড করব, কেউ বলছে রাস্তায় শুয়ে থাকব। দুটো ঢিল মেরেছে আর তাতেই বিপ্লব শেষ, আর ত্রিপুরায় তো খেলা শুরু হয়ে গিয়েছে।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে, ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা, এবার রয়েছে আপনাদের চিঠিপত্রের আসর প্রিয়জন।
প্রিয়জন, শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। সপ্তাহ ঘুরে চিঠিপত্রের ঝাঁপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছে আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। কারবালা বিপ্লবের মহানায়ক ইমাম হুসাইন আলাইহিসসালাম বলেছেন, বেহেশত ছাড়া অন্য কিছু মানুষের জীবনের মূল্য হওয়া উচিত নয়, তাই জান্নাত ছাড়া অন্য কিছুর বিনিময়ে নিজেকে বিক্রি করো না।
খুবই মূল্যবান একটি বাণী শুনলাম। আমরা যেন আমাদের জীবনের মূল্য উপলব্ধি করতে পারি, এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেলটি পাঠিয়েছেন এস এম নাজিমউদ্দিন, তিনি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুই পাড়ার শ্রোতা। নাজিমউদ্দিন ভাই ইমাম হুসাইন আল ইসলামের আশুরা বিপ্লব সম্পর্কে একটি লেখা পাঠিয়েছেন। নাজিম ভাই লিখেছেন,
কারবালা বা আশুরা মুসলিম উম্মার মধ্যে মহিমান্বিত ও তাৎপর্যময় একটি দিন। ফোরাত নদীর তীরে অবস্থিত কারবালার ঘটনা ইসলামের ইতিহাসের সব ঘটনাকে অতিক্রম করে একটি শোকাবহ স্মৃতি নিয়ে আজও মুসলমানদের বুক বিদীর্ণ করছে। স্মরণকালের ইতিহাসে কারবালার দুঃখজনক ঘটনার সঙ্গে আশুরার সম্পর্ক যেন একাকার হয়ে গেছে। কারবালার মর্মান্তিক স্মৃতি থেকে মুসলমানরা শুধু শোকের আবহে লাভ করছে না, তারা জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও চেতনা খুঁজে পাচ্ছেন।
নিজামুদ্দিন ভাইকে ধন্যবাদ সময় উপযোগী একটি বিষয়ে লেখা পাঠানোর জন্য। বাংলাদেশের কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে শরীফা আক্তার পান্না পাঠিয়েছেন পরের মেলটি। প্রীতি ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, 1 আগস্ট প্রচারিত আদর্শ মানুষ গড়ার কৌশল অনুষ্ঠানে পারিবারিক শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা সম্পর্কে আলোচনা করা হয়। আমি মনে করি যারা এ অনুষ্ঠান শুনছেন তারা এ থেকে খুবই উপকৃত হচ্ছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কেউ এর যে কোনো দুটি পর্ব শুনলে
পরবর্তী পর্বগুলো আর না শুনে থাকতে পারবেন না।
শরীফা আক্তার পান্না, আপনার আহ্বানে সাড়া দিয়ে আমাদের সকল শ্রোতা বন্ধু আদর্শ মানুষ করার কৌশল অনুষ্ঠানটি নিয়মিত শোনার চেষ্টা করবেন বলে আমরা বিশ্বাস করি।
আসরের পরের চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে, আর পাঠিয়েছেন বিধানচন্দ্র সান্যাল। তিনি লিখেছেন, রেডিও তেহরানের রংধনু অনুষ্ঠান শুনে শিশু কিশোররা কেমন মুগ্ধ হয়ে যায় তা নিজের বাড়ির অষ্টাদশী কন্যা বিনীতা সান্যাল এবং 9 বছরের কন্যা বনসারি সান্যালের আত্মতৃপ্তির চোখ দেখেই বুঝতে পারি। কিন্তু শিশু কিশোরদের পাশাপাশি আমার মতো 52 উত্তীর্ণ বয়স্কদেরও কিভাবে শিশু কিশোরে পরিণত করে তার আত্মোপলব্ধি কথা কি আর বলবো। ফিরে যাই সেই ছোট্ট বেলায়।
রংধনু আসর সম্পর্কে মতামতের জন্য বিধানচন্দ্র সান্যাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রাম থেকে মোহাম্মদ আব্দুল হাকিম মিয়া পাঠিয়েছেন এবারের মেলটি। তিনি নিজেকে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা হিসেবে পরিচয় দিয়ে লিখেছেন, রেডিও তেহরানের মাধ্যমে ইসলামিক জ্ঞান অর্জন করা যায়, তাই ইসলাম পিপাসু ভক্ত শ্রোতা বন্ধুরা রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান খুব মন দিয়ে শুনে থাকেন। এই চিঠিতে ভাই আব্দুল হাকিম 3টি প্রশ্ন করেছেন, আজকের আসরে আমরা তার 1টি প্রশ্নের জবাব দেব। প্রশ্নটি হচ্ছে, ইরানে নারীদের হেজাব পরা বাধ্যতামূলক কিনা?
ইরানে 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে পর্যায়ক্রমে হিজাব বাধ্যতামূলক করা হয়েছে। 1980 সালে সকল সরকারি অফিসে হিজাব বাধ্যতামূলক করা হয়। এরপর 1983 সালে সকল নারীর অর্থাৎ অমুসলিম এবং বিদেশি সহ সবার জন্য হিজাব বাধ্যতামূলক করা হয়।
আব্দুল হাকিম ভাইয়ের প্রশ্নের জবাব দেওয়া হলো, আশা করি তার কৌতূহল মিটেছে। আসরের এ পর্যায়ে আমরা কথা বলবো এক বাংলাদেশি শ্রোতা বন্ধুর সঙ্গে। প্রথমেই তার পরিচয় জানা যাক।
আমি জাফর পাঠান, কবিতা লেখক ও সাংবাদিক এবং সাবেক জাতীয় আর্চারি দলের খেলোয়াড়। এই অবধি 8টি কাব্য গ্রন্থ বের হয়েছে আমার।
ভাই জাফর পাঠান, আপনাকে প্রিয়জনের আসরে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে আপনি দীর্ঘদিন ধরে রেডিও তেহরান ও পার্স টুডেকে অনুসরণ করছেন, তো বর্তমান প্রেক্ষাপটে ইরান ও ইরানি গণমাধ্যমের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন?
সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে পার্স টুডে ও রেডিও তেহরান ইসলামের পক্ষে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে। অতীত থেকে বর্তমান চলমান সাম্রাজ্যবাদী ও মুসলিম বিদ্বেষী শক্তিগুলির বিরুদ্ধে ইসলামিক রিপাবলিক অফ ইরান যেভাবে সামাজিক, রাজনৈতিক ও সামরিকভাবে রুখে দাঁড়িয়েছে, সেভাবে অন্য কোনো মুসলিম দেশ রুখে দাঁড়ায়নি। তাই ইরানের প্রতিটি কর্মকাণ্ড ও প্রচার মাধ্যমকে আমার ভালো লাগে।
ইরান ও ইরানি মিডিয়া সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে ভালো লাগলো। তো এবারে আমরা আপনার লেখা একটা কবিতা শুনতে চাই।
কবিতার শিরোনাম কারবালার শপথ। কণ্ঠে তীরবিদ্ধ পিপাসার্থ হাই ইমাম হোসেন, তোমায় মেরে মুনাফেকরা তৃপ্তির হাসি হাসেন। ঘোড়া দাবড়িয়ে নিথর পাজর দিয়েছিল ভেঙ্গে, রক্ত বন্যায় ধরাদাম সেদিন গিয়েছিল রেঙ্গে। মাথা মোবারক ছিন্ন করে ওই বর্ষাতে গাথা হলো, আকাশের বাতি নিভে গিয়ে ধরণীটা হলো কালো। তবু কাপে নিবর্বর অভিশপ্ত হয়ে যদি অন্তর, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ ধ্বংসে জপেছে মন্তর। জন্মেছে ইমাম প্রেমিক শত লক্ষ কোটি তরুণ, হত্যাকারী মুনাফেকদের মৃত্যু হয়েছে করুণ। রাজতন্ত্রের লেবাসে আবারও এজিদরা উদ্যত, মুসলিমদের ঝরিয়ে রক্ত আনন্দে আছে মত্ত। কারবালার ত্যাগে ফের তোল ইমানের নিশান, কর ধরাতলকে মুনাফেকদের জন্য শশান।
কবিতার মাধ্যমে কারবালার প্রকৃত চিত্র তুলে ধরেছেন আপনি। তো ভাই জাফর পাঠান, আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সাক্ষাৎকারের পর আবারও ইমেলের দিকে নজর দিচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে মনীষা রায় পাঠিয়েছেন এবারের চিঠিটি। তিনি লিখেছেন, বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, খেলাধুলা, সিনেমা প্রভৃতি ছাড়াও বিশ্ব তোলপাড় করা অদৃশ্য শত্রু করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর খবর এবং বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে সাজানো রেডিও তেহরানের প্রতিদিনের পরিবেশনাগুলো আমার কাছে অত্যন্ত উপভোগ্য লাগে। তাই তো অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি কখন সন্ধ্যা হবে, আর সন্ধ্যা হলেই তোমায় শুনতে বসব।
বোন মনীষা রায়কে ধন্যবাদ তার ভালো লাগার অনুভূতি জানিয়ে চিঠি লেখার জন্যে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কয়েকজন শ্রোতার চিঠির প্রাপ্তি স্বীকার করছি। সময়ের অভাবে যাদের চিঠি পড়া সম্ভব হচ্ছে না তাদের কয়েকজন হলেন, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা থেকে ভাস্কর পাল, মুর্শিদাবাদ জেলার নওপাড়া থেকে নিজামউদ্দিন শেখ, সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ থেকে তসলিমা আক্তার লিমা, মোহাম্মদ শাহাদত হোসেন কিশোরগঞ্জ থেকে, একই জেলার বাজিতপুর থেকে মোহাম্মদ সাগর মিয়া এবং হরিদাস রায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থেকে।
চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আসর এখানে শেষ করছি।
কথা হবে প্রিয়জনের আগামী আসরে।
শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। তালেবানের নিয়ন্ত্রণে আফগান প্রেসিডেন্টের প্রাসাদ কাবুলে রাত্রিকালীন কারফিউ জারি। আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখবে ইরান, সুসম্পর্ক চায় চীন ও পাকিস্তান। পাবজি ও ফ্রি ফায়ারের মতো আসক্তিকর গেম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। এবং আফগানিস্তানে আটকা পড়েছে 200-এরও বেশি ভারতীয় নাগরিক, দিল্লিকে তালেবানের হুঁশিয়ারি। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।